এবং বলছে যে এই অভিযানের লক্ষ্য হচ্ছে গাজা থেকে রকেট আক্রমণ বন্ধ করানো। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে যে আজ তারা 320 হামাস লক্ষ্যবস্তুর ওপর আঘাত হেনেছে। তাদের মূল লক্ষ্য ছিল মাটির তলায় সুড়ঙ্গ নেটওয়ার্ক এবং রকেট উৎক্ষেপণ এলাকা। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন যে এই তিন দিনে অন্তত 76 জনের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে রয়েছে খান ইউনিসে সর্বসাম্প্রতিক বোমাবর্ষণে 8 জন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলকে এই হামলার মাধ্যমে গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত করেছেন। গাজার আকাশ আগুনের শিখায় এবং কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন যে হামাস যে পর্যন্ত তেল আবিব এবং ইসরায়েলের অন্যান্য জনবসতির উপর রকেট নিক্ষেপ অব্যাহত রাখবে, ততদিন এই বিমান হামলা চলবে। এদিকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে বলেন, তিনি বলছেন গাজা এক সংকটাপন্ন অবস্থায় রয়েছে, অবনতিশীল অবস্থা যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তিনি বলেন যে গাজা এবং গোটা অঞ্চলে একটি পূর্ণাঙ্গ লড়াই চলতে পারে না। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দুদিনব্যাপী উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও অর্থনৈতিক আলোচনা বেইজিংয়ে শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দুটি দেশের মধ্যে সহযোগিতার প্রশংসা করেছেন। মিস্টার কেরি বলেন যে যুক্তরাষ্ট্র ও চীন বাস্তব সহযোগিতাই কেবল নয়, গঠনমূলকভাবে মত পার্থক্যকে দেখার বিষয়েও সম্পর্কের এক নতুন মডেলের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক সংলাপের ষষ্ঠ দফায় জলবায়ু পরিবর্তন ও সাইবার সিকিউরিটি থেকে শুরু করে অর্থনৈতিক সংস্কার ও চীনের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের বিষয়টির উপর আলোকপাত করা হয়। আজ বৃহস্পতিবার কেরি বলেন আলোচনার বেশিরভাগই আদর্শের উপর আলোকপাত করা হয়, তাৎক্ষণিক প্রয়োগের উপর নয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশা করছেন যে এই সপ্তাহে যেসব ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো এবছর হেমন্তকালে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরামের আগে বাস্তব রূপ নেবে। চীনের পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্রও আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। বাংলাদেশে রোহিঙ্গাদের সঙ্গে বাংলাদেশি নাগরিকদের বিয়ে নিষিদ্ধ করা হয়েছে। যদি কোনো কাজী রোহিঙ্গাদের বিবাহ নিবন্ধন করেন তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
রোহিঙ্গা শরণার্থীদের সাথে বাংলাদেশিদের বিয়ে বাংলাদেশ সরকার নিষিদ্ধ করে দিয়েছে। রোহিঙ্গাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না, এ ব্যাপারে বৃহস্পতিবারই একটি সরকারি আদেশ জারি করা হয়েছে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক একথা জানিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন যদি কোনো কাজী রোহিঙ্গাদের বিবাহ নিবন্ধন করেন তিনি সহ যারা এর সহযোগী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আদেশ দেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশে বৈধভাবে মাত্র 30,000 মতো রোহিঙ্গা শরণার্থী বিভিন্ন ক্যাম্পে রয়েছেন, বাকি 5,00,000 বেশি অবৈধভাবে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বসবাস করছেন। রোহিঙ্গারা বাংলাদেশিদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়াও বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাচ্ছে এবং এরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় যেহেতু তারা বাংলাদেশি পাসপোর্ট এ কারণে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আইনমন্ত্রী বলেছেন যারা বিবাহ নিবন্ধন করেছেন তাও নিষিদ্ধ হবে নতুন এই আদেশের কারণে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এ বিষয়ে বিস্তারিত শুনবেন বিশ্ব সংবাদের পর। বিএনপি অভিযোগ করেছে বাংলাদেশ ভারত বিরোধপূর্ণ সমুদ্র সীমা নিয়ে হেগে সালিসি আদালতের রায়ে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণের পরিবর্তে ভারতের ইচ্ছারই প্রতিফলন ঘটেছে। এ নিয়ে শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
বৃহস্পতিবার ঢাকায় রায়ের উপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিরোধপূর্ণ 25,602 বর্গ কিলোমিটার এলাকার পুরোটাই বাংলাদেশের ছিল, কিন্তু বাংলাদেশের পক্ষে কোনো আইন বিশেষজ্ঞ না থাকায় আদালতে বাংলাদেশের বক্তব্য সঠিকভাবে তুলে ধরতে ব্যর্থ হওয়ার কারণে 6,000 বর্গ কিলোমিটার এলাকা ভারতের কাছে চলে যাওয়ায় বাংলাদেশের ক্ষতি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। হাফিজউদ্দিন অভিযোগ করেন, মামলাটি সঠিকভাবে পরিচালিত না হওয়ায় এ ধরনের একটি রায় পেয়েছে বাংলাদেশ। দক্ষিণ তালপট্টির উল্লেখ করে তিনি বলেন, এই বিশেষ উপকূলীয় দ্বীপটি বাংলাদেশ সরকারের ব্যর্থতার কারণে ভারতের কাছে চলে গেছে।
আমরা আমাদের একটি টেরিটরি হারালাম, সেটির জন্য বর্তমান সরকার দায়ী।
হাফিজউদ্দিন বলেন, বিএনপি আশা করে পররাষ্ট্র মন্ত্রণালয় সমুদ্র সীমা সালিশি আইনে বাংলাদেশ কতটুকু পেয়েছে আর ভারত কতটুকু পেয়েছে তার ব্যাখ্যা জনগণের সামনে তুলে ধরবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এ সম্পর্কে একটি বিশ্লেষণাত্মক সাক্ষাৎকার রয়েছে বিশ্ব সংবাদের পর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছেন। 17 জুলাই গণভবনে রাজনীতিবিদদের সম্মানে প্রধানমন্ত্রী আয়োজিত ইফতার মাহফিলে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার গুলশানের কার্যালয়ে তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের হাতে ইফতারের দাওয়াত কার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা আক্তার হোসেন। উল্লেখ্য যে এর আগে গত 2 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দেন বেগম খালেদা জিয়া, তবে প্রধানমন্ত্রী তাতে যোগ দেননি। বেগম জিয়া ইফতারে যোগ দেবেন কি না এই প্রশ্নের জবাবে তার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস জানান, দাওয়াতের কার্ড এসেছে, বেগম জিয়া অফিসে এলে তার কাছে কার্ড পৌঁছে দেওয়া হবে। ম্যাডাম যাবেন কি না এখনই নিশ্চিত করে বলা যায় না। তবে একই দিন বেগম জিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের এক ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি বৃহস্পতিবার সংসদে সাধারণ বাজেট উপস্থাপন করেন। এ ছিল ভারতের 83তম বাজেট পেশ। এ সম্পর্কে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন প্রতিবেদক গৌতম গুপ্ত।
বৃহস্পতিবার মোদী সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি 2014-15 অর্থবর্ষের যে বাজেট পেশ করবেন তাতে খুব কড়া পদক্ষেপ নেওয়া হবে এমনই ধারণা চাউর হয়ে গিয়েছিল। বাস্তবে তেমন কিছু দেখা গেল না। এমনকি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর পছন্দের সামাজিক ন্যায় বিষয়ক ব্যয়বহুল প্রকল্পগুলিও বজায় রেখেছেন জেটলি। আবার শিল্পে লগ্নি বাড়াতে নানান শুল্ক ছাড় দেওয়া হয়েছে, কিছুটা কমছে ব্যক্তিগত আয়কর, মহিলাদের নিরাপত্তায় 200 কোটি টাকা বরাদ্দ করা ছাড়াও মেয়েদের সমস্ত স্কুলে শৌচাগার রাখা বাধ্যতামূলক করা হলো, কৃষিতে বার্ষিক 4% বৃদ্ধির লক্ষ্যমাত্রা রেখেছেন অর্থমন্ত্রী, প্রত্যক্ষ বিদেশি লগ্নি চালু করা হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং অবশ্য এই বাজেটকে দিশাহীন আখ্যা দিয়েছেন, আর পশ্চিমবঙ্গের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর আশঙ্কা এবার দেশে অন্ধকার নেমে আসবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ফিরতি পর্বের প্রার্থীদের প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এই আহ্বান জানিয়েছেন যে তাঁরা যেন তাঁদের সমর্থকদের প্রত্যাশা বাড়িয়ে না তোলেন এবং ভোটে জালিয়াতির অভিযোগ যেভাবে তদন্ত করা হচ্ছে তার প্রতি তাঁরা যেন প্রকাশ্যে সম্মান প্রদর্শন করেন। 14 জুনের ফিরতি নির্বাচনে আবদুল্লাহ আবদুল্লাহ এবং আশরাফ গনি উভয়ই জয়লাভের দাবি করেছেন, যদিও প্রাথমিক ভোট গণনায় গনির তুলনায় আবদুল্লাহ 10 লক্ষ ভোটের ব্যবধানে পিছিয়ে আছেন। আবদুল্লাহ এবং তার সমর্থকরা বলছেন যে নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে এবং ব্যালট বাক্স জাল ভোটে ভরে দেওয়া হয়েছে। বেজিং সফরের সময় কেরি বলেন যে তিনি উভয় প্রার্থী এবং প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং আফগানিস্তানে যখন শ্রেষ্ঠতম নেতৃত্বের প্রয়োজন রয়েছে তখন তারা যেন সেই শ্রেষ্ঠ নেতৃত্ব প্রদর্শন করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো পূর্বাঞ্চলে বিদ্রোহীদের এলাকা পুনর্দখলের সংকল্প প্রকাশ করেছেন, তবে সরকারি বাহিনী সংযম প্রদর্শন করবেন বলে তিনি বলছেন। মিস্টার পোরোশেঙ্কো বিদ্রোহীদের সাবেক শক্ত ঘাঁটিতে সৈন্যদের এলাকা প্রদর্শনের সময় একথা বলেন। প্রেসিডেন্ট বলেন যে তাঁর কথায় ডোনেটস্কের রাস্তা রাস্তায় কোনো লড়াই হবে না। তিনি ওই পূর্বাঞ্চলীয় শহরের বাসিন্দাদের জন্য রুশপন্থী বিদ্রোহীদের বিরক্তি উৎপাদনকারী বলে অভিহিত করেন এবং বলেন যে একমাত্র শান্তি, নিরস্ত্রীকরণ এবং ক্ষমার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া যেতে পারে। দি অ্যাসোসিয়েটেড প্রেস বলছে যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা পূর্ব ইউক্রেনে